জয় শ্রী রাধে। গতদিন আমরা এই শ্রী মহান গ্রন্থের পাণ্ডবগণের যে বনপ্রদেশে প্রস্থান আমরা তা শ্রবণ করেছিলাম এবং সে সঙ্গে আমরা সভাপর্ব সমাপ্ত করেছিলাম। আজ বনপর্ব প্রারম্ভ হচ্ছে। আমাদের অতি সৌভাগ্যের বিষয় যে আমাদের সম্মুখে শ্রী শ্রী 108 পণ্ডিতজি তিনি বিদ্যমান আছেন। বাস্তবিকই খুব আনন্দ লাগছে আমাদের যে পণ্ডিতজির যে এই মানে উৎসাহ, তিনি তো উৎসাহ বর্ধন করতে আসেন আমাদের কাছে। যা ওনার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই, আর ভুল ত্রুটি হলে আপনি বলবেন। তা এবারে কি হলো দেখুন, জনমেজয় মহারাজ জিজ্ঞাসা করলেন যে হে মহাত্মন, হে মহর্ষি, সেই দুরাত্মা দুর্যোধন তখন কি করতে থাকলো? তারা বনপ্রদেশে চলে গেল, কত কষ্ট সহ্য করে তারা, কত অপমানিত লাঞ্ছিত হয়ে তারা সেই দ্রৌপদীর সঙ্গে সেই পাণ্ডবগণ চলে গেল, মন দুঃখ মন কষ্ট নিয়ে। তারপরে সেই দুরাত্মা কি করতে থাকলো? সেই দুরাত্মা দুর্যোধন, হে জনমেজয়, তার তো মানে চতুর্দিকেই আনন্দবোধ মনে হচ্ছে, তার আনন্দই আর আনন্দ মনে হচ্ছে। সে চতুর্দিকে তার যে সমস্ত সহপাঠীগণ তাদের সঙ্গে আনন্দ উৎসব মানিয়ে চলেছে, আর তার সেই সমস্ত ক্রিয়াকলাপ দেখে সমস্ত প্রজাগণ তারা দুঃখিত হল, বলছেন ছি ছি, এই দুরাত্মা দুর্যোধনের কথা ধৃতরাষ্ট্র শুনে কেমন অন্যায় কাজটি করল, যে অন্যায় কদাপি সহন হয় না। আর তাদের উপরেও আমরা আজ ধিক্কার বোধ মনে করছি। পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, আরো যে সমস্ত গুরুজন ব্যক্তি যারা সকলের প্রতি সমভাবাপন্ন, তাদের কি মতিভ্রম হলো যে তারা তার পরিবর্তে কিছুই বলল না। না না, আমরা এই অধর্ম ব্যক্তির দ্বারা রাজ্য পরিচালিত হচ্ছে, আমরাও থাকবো না, আমরাও থাকবো না। অসৎসঙ্গে বাস মানে নিন্দুক ব্যক্তি যারা অন্যের নিন্দা করে তাদের সঙ্গে বাস মানে মনে করতে হবে সাক্ষাৎ কালকে আমন্ত্রণ করে আনা হচ্ছে। না না, আমরা সেই পাণ্ডবগণ তারা যদি বনপ্রদেশে থাকে তা চলো চলো হে প্রজাগণ, আমরাও সকলে মিলে সেই পাণ্ডবগণের পথকেই অনুসরণ করি। সর্বদা দুষ্টের সঙ্গ বর্জন করে আমাদের উচিত সেই পাণ্ডবগণ তারা সাধু সেই মহাত্মাদের স্মরণে আমরা চলে যাই, তাহলেই আমাদের মঙ্গল। এবারে সমস্ত প্রজাগণ তারা যেখানে পাণ্ডবগণ ছিলেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে যখন উপস্থিত হয়েছেন তারা বললেন যুধিষ্ঠির মহারাজকে, বললেন হে মহারাজ, হে সম্রাট, আপনি আমাদের একজন পরম ধার্মিক রাজা এবং আপনার বিচার, আমাদের প্রতি আপনার যে ব্যবহার তা পিতার সমতুল্য। আমরা তো অনেক বয়োজ্যেষ্ঠরাও আছি, আমরা আমাদের পিতা মাতাকে হারিয়েছি, তাদের ভুলে গেছি, কিন্তু আপনাকে পেয়ে আমরা আপনাকে পিতার মতো সম্মান করি। তা আজ আমরা সেই হস্তিনাপুর ছেড়ে আপনার চরণ প্রান্তে এসেছি, আমরাও আপনার সঙ্গে এই 13টি বৎসর সেই বনপ্রদেশেই থাক। অনেক কথাই বললেন, দুষ্ট লোকের সঙ্গে মিশলে কি হয়, তার অধর্ম অধর্মজনিত বুদ্ধি উৎপন্ন হয় এবং আরো আরো সেই সমস্ত দুষ্টদের সঙ্গ থেকে সর্বদা শাস্ত্রে দূরে থাকতে বলেছে। অতএব আমরা আপনাদের সঙ্গেই এই 13টি বৎসর মানে সঙ্গে থাকতে চাই। এমতাবস্থায় ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, হে প্রজাবৃন্দ, আপনারা সকলেই আমার কাছে পূজনীয়, আদরণীয়, মানে যারা কনিষ্ঠ আছেন, তা আপনাদের এই যে ব্যবহার, এতে আমি অতীব খুশি হয়েছি। এবং আপনারা যে মনে করছেন যে আমার কোনো দোষ নেই, এমন হতে পারে না। আমি নির্দোষ নই, আপনারা সকলে আমাকে অত্যাধিক ভালোবাসেন, তো সেই জন্য বোধহয় আমার দোষ দেখতে পাচ্ছেন না। তা আপনারা এমন মনে করবেন না, সেখানে মহান ধর্মাত্মা পিতামহ ভীষ্মদেব সাক্ষাতে আছেন, গুরু দ্রোণাচার্য কৃপাচার্য তারা আছেন, তারা আপনাদের অবশ্যই পরম মঙ্গল বিধানই করে থাকবেন। আপনারা যান, রাজ্যে ফিরে যান, দেখবেন প্রভুর কৃপা হলে, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা যথাসময়ে আবার আপনাদের কাছেই চলে আসব। না না, আপনারা এমন করবেন না। আর আপনারা যদি আমার এই আজ্ঞাটাকে মেনে নেন, তাহলে আমি মনে করব যে আপনারা সকলেই আমাকে মানেন। তাই আমার আজ্ঞা বা আমার মানে নির্দেশ অনুযায়ী আপনারা হস্তিনাপুরে ফিরে যান। তারা মহারাজ যুধিষ্ঠিরের কথা ফেলতে পারল না, তারা সকলেই একে একে চলে গেলেন। তারা পদব্রজে চলতে চলতে প্রমাণ নামক এক বড় বটগাছের কাছে আসলেন। তখন সন্ধ্যাকাল, সেই সন্ধ্যার সময় তারা আর কি পাবেন, সেখানে একটি সুন্দর নদী ছিল। সেই নদীতে হস্ত পদাদি ধৌতাদি করে তারা জল পান করে নিত্যক্রিয়া সুসম্পন্ন করে সেদিন রাত্রে সেখানেই বিশ্রাম নিলেন। বৈশম্পায়ন ঋষি মহারাজ জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, রাত্রি অতিবাহিত হলো, পাণ্ডবগণ কিচ্ছু সেবা করেনি, কিচ্ছুই পায়নি, কেবলমাত্র জল পান। তারপরে তারা প্রাতকাল হলে সেখানে নিত্যকর্ম করতে থাকল। ঋষি ধম্মও সঙ্গে রয়েছেন। এবারে দেখতে দেখতে সেখানে যখন সেই ব্রাহ্মণ ঋষিগণ খবর পেল যে পাণ্ডবগণ তারা মানে নিজেদেরকে সেই দুর্যোধন দ্বারা লাঞ্ছিত হয়েছে, তারা আজ সম্রাট হয়ে বনে বনে মৃগচর্ম পরিধান করে অনাহারে তারা বনপ্রদেশে রয়েছে, তা সেই সমস্ত সাধুবৃন্দেরা ব্রাহ্মণগণেরা তারা একত্রিত হয়ে বহু হাজার হাজার তারা মহারাজ যুধিষ্ঠিরের কাছে আসলেন। বললেন, হে মহাত্মন, হে ধর্মরাজ, আমরা সকলেই অবগত হয়েছি যে আপনাদের সঙ্গে কেমন ভয়ঙ্কর কুরুর ব্যবহার সেই দুরাত্মা দুর্যোধন শকুনি আদি করেছে। তা আমরা, আপনি যখন বনপ্রদেশেই থাকবেন, তা আমরাও আপনার সঙ্গেই থাকতে চাই। আর আমরা নিত্য প্রতি আপনাকে অনেক সুন্দর সুন্দর কাহিনী সকল শ্রবণ করাব। আর আপনার চিন্তার কিছু কারণ নেই, কারণ আপনিও তো বনবাসী, আমরাও বনবাসী। তা আমরা আমাদের যৎকিঞ্চিত যে ফলমূল আদি, তা আমরা সংগ্রহ করব, আপনার কিছু অসুবিধা হবে না। যুধিষ্ঠির মহারাজ একেবারে ভেঙে পড়লেন সেই সমস্ত সাধুগণের কথা শ্রবণ করে। বলছেন যে আপনারা আজ আমার সম্মুখে এসেছেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না। তা তো হয় না, আমার পূর্বপুরুষগণকে অপমান করা হবে। আমার পূর্বপুরুষগণ তারা কখনো সাধু ব্রাহ্মণ মহাত্মাদের কিছু না দিয়ে তারা কিছু পেতেনি না। কিন্তু হে মহাত্মাগণ, আজ আমি বনবাসী, আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নেই, আমি আপনাদের কিভাবে সেবা করব। বলছে, না না, আমরা তো নিজেদের সেবা নিজেরাই করে নেব, তোমার চিন্তা নেই রাজন, আমরা তোমার সঙ্গে থাকলে আমরা নিজেকে গর্বিত মনে করব, আমরা তোমার সঙ্গেই থাকতে চাই। তারপরে তিনি যখন বললেন যে আমার তো অর্থ বল নেই, আমি নিরুপায়, আমি কি করে তা সহ্য করব যে সাধুগণ তারা, আমি গৃহী আর আমার সম্মুখে তারা আহার জোগাড় করে সেবা করবে, এতে তো আমার অপরাধ হবে শাস্ত্র অনুযায়ী। আপনারা তো শাস্ত্রের কথা অনেক বললেন, কিন্তু আমি মনে করি যে আমি একজন গৃহী, আমার কাছে আপনারা থাকবেন আর আপনাদের কিছু দিতে পারবো না, এটা তো আমারই অপরাধ হবে। না না হে মহাত্মাগণ, আমি আপনাদের কৃপা থাকলে এই 13টি বৎসর দেখবেন ঠিকভাবে কাটিয়ে নেব। না না আপনাদেরকে তো আমি যেতেও বলতে পারি না, কিন্তু আমি কি করি, আমি নিরুপায়। তখন সেই সমস্ত মুনিদের মধ্যে, এই যে 60,000 মুনি ঋষির মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই শৌনকজি রয়েছেন, সেই শৌনকজি তাকে বললেন, রাজন, অজ্ঞ ব্যক্তির কাছে প্রত্যহ শত শত শোক এবং ভয়ের মানে কারণে সে উপস্থিত হয়, কিন্তু জ্ঞানীদের কাছে নয়। জ্ঞানীদের কাছে যতই আপদ বিপদ মানে সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি তারা তাকে কিছু মনে করে না। আপনার ন্যায় শ্রেষ্ঠ পুরুষগণ এইভাবে কর্মবন্ধনে কখনো বাঁধা পড়েন না, তারা সর্বদা মুক্ত উন্মুক্ত। আর আপনার চিত্তবৃত্তি যম নিয়মাদি যে অষ্টাঙ্গ যোগ দ্বারা পরিপুষ্ট, আপনার মধ্যে সেই প্রকার মোহ আসতে পারে না। শ্রুতি ও স্মৃতির জ্ঞান দ্বারা সম্পন্ন আপনার মতন অটল বুদ্ধি যার, তিনি সম্পত্তি নাশে বা অন্য বস্ত্রের অনটনে অভাবে কিংবা ভয়ানক বিপত্তিতেও বিচলিত হন না, কোনো শারীরিক বা মানসিক দুঃখ তাকে প্রভাবিত করতে পারে না, আপনারা এমনই ব্যক্তি। তা মানুষের দুঃখের 4টি কারণ বললেন শৌনকজি। দেখুন কি কি 4টি দুঃখ, এক হচ্ছে রোগ, দুঃখদায়ক বস্তুর স্পর্শ, অধিক পরিশ্রম এবং অবিলসিত বস্তু না পাওয়া। এ তার মধ্যে এই শেষেরটা হচ্ছে বড় ভয়ঙ্কর, এই অবিলসিত ইচ্ছানুরূপ বস্তু না পাওয়া। কিন্তু ইচ্ছানুরূপ বস্তু এই জগতে আজ পর্যন্ত কেউ পায়নি, শশাগরা পৃথিবীর রাজা হয়েও একটা জিনিস প্রাপ্ত হয়েছে, মনে করছে বাহ আর আমার কিছু প্রয়োজন নেই, কিন্তু ক্ষণিক পরে আবার মনে করছে না না এর থেকে আর একটু উন্নত হতো। এই যে উন্নত মাথার মধ্যে ঢুকলো, এতে সে যতই কিছু উন্নত জিনিস প্রাপ্ত হোক না কেন তার তাতে শান্তি আসে না। এইভাবে তিনি আরও বলছেন যে এই যে মনের যে তাপ, মানে এর জন্য মনে যে চিন্তা হয় এবং মানসিক দুঃখই শারীরিক কষ্টের রূপ ধারণ করে দাঁড়ায়। যেমন গরম লোহা একবারে টকবক টকবক করে একটা লোহাকে গরম করা হলো, সেটা কলসিতে ফেলে দেওয়া হলো, তাতে কি হচ্ছে দেখুন, ওই কলসির জল তৎক্ষণাৎ গরম হয়ে যাচ্ছে। তা ঠিক তদনুরূপ এই যে মনের আকাঙ্ক্ষা, এ এমনই যে প্রথমে মন থেকে আত্মায় ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিলেন, যে অতএব সেই মনেরই কষ্ট হয়। অ্যাকচুয়ালি যদি পূর্ণ বিচার করা যায় তাহলে আত্মার তো কোনো কষ্ট নেই, আত্মা তিনি কিছু চানি না, একমাত্র ভগবত সম্বন্ধিত যা কিছু মানে ভজন সাধন এই যে হরিকথা শ্রবণ, তাছাড়া তার অন্য কোনো খোরাক নেই, সেটি গ্রহণ করে। তা যেমন শীতল জলে অগ্নি শান্ত হয়, তেমন জ্ঞান যদি থাকে তাহলে সেই জ্ঞানের সাহায্যে মনকে শান্ত করা উচিত হে রাজন। যেমন আরেকটি উদাহরণ দিলেন যে কোটরের মধ্যে, বৃক্ষের মধ্যে যে কোটর থাকে, পক্ষীরা নিবাস করে তাকে কোটর বলা হয়েছে, তার মধ্যে যদি অগ্নি ফেলে দেওয়া হয় তাহলে কি হয়, বাইরের থেকে তো গাছটা ঠিকই থাকে কিন্তু ওই অগ্নি জ্বলতে জ্বলতে ওই গাছটাকে একেবারে নিঃস্ব করে ফেলে। তা ঠিক তদনুরূপ যারা বিষয় চিন্তা করে, বিষয়ের প্রতি সর্বদা লালায়িত, তাদের দেখতে বাইরে থেকে ভালো দেখা যায় কিন্তু ভেতরে বিষয় চিন্তা করতে করতে তার সমস্ত শরীরটাই একেবারে খোকলা হয়ে যায়। তা হে রাজন, আপনি এমন চিন্তা করবেন না, বিষয় না থাকায় যে নিজেকে ত্যাগী বলে সে কিন্তু বাস্তবিক ত্যাগী নয়, যে বিষয়কে ভেতরে পোষণ করে অথচ একেবারে দেখা গেল যে একেবারে বিশাল বৈরাগ্য উলঙ্গ প্রায় অবস্থা কিন্তু ভেতরে ভেতরে বিষয়ের চিন্তা করে, সে কিন্তু মহাবিষয়। আর এইভাবে আরো অনেক কথা বলতে বলতে তিনি বলছেন যে যারা বাস্তবিক ত্যাগী তারা সে কি করে, যে বিষয় পেল সেগুলির অবগুণ লক্ষ্য করে এবং তার থেকে দূরে থাকে, আর সংসার বিমুখ ব্যক্তি দেশ রহিত হন, তাই তিনি কখনো কর্মবন্ধনে বন্দিত বা বাধা বেঁধে যান না। জগতে বন্ধু বান্ধব থাকা, অর্থ সংগ্রহ করা উচিত, কিন্তু তাতে আসক্তি রাখা কদাপি উচিত নয়। বিবেক বিচারের সাহায্যে স্নেহ পরিত্যাগ করতে হয়। যেমন পদ্মপাতায় যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিবেকবান মানে জ্ঞানী ব্যক্তিরা তারা ঈশ্বরের কৃপায় তাদের মধ্যে সেই সমস্ত আসক্তি কখনো তাদের মানে আকর্ষণ করতে পারে না। যেমন বিষয় দর্শনে রমণীয় বুদ্ধি হয়, তখন তাতে ভালোবাসা জন্মায়, তা প্রাপ্ত করার ইচ্ছা জাগে, পাওয়া গেলে লালসা জন্মায় এবং আরও পাওয়ার ইচ্ছা থাকে। এই তৃষ্ণাই সমস্ত পাপের মূল আর উদ্বেগের জননী, অধর্মে পূর্ণ এবং ভয়ঙ্কর। মূর্খ একে ত্যাগ করতে পারে না। যারা মূর্খ ব্যক্তি, যারা জ্ঞানবিহীন তারাই মূর্খ বলছেন, তারা এই বিষয়কে ত্যাগ করতে পারে না। যারা বাস্তবিক জ্ঞানী, যারা ভেতর থেকে জ্ঞানী, তারা এই বিষয়কে ধীরে 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 সব অপসারিত করে দেন। তাই বৃদ্ধ হলেও এর বৃদ্ধত্ব আসে না। এই যে অর্থপ্রাপ্ত, যে সে যদি বৃদ্ধ হয়ে শ্মশানঘাটে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তথাপি সে বিষয়কে ত্যাগ করতে পারে না, বিষয়টা ঠিক চিন্তন করে। কেবলমাত্র জ্ঞান দ্বারা, সৎ সাধুসঙ্গ দ্বারা এই বিষয়কে অপসারিত করা যায়। আরো আরো কথা বলতে বলতে তিনি বলছেন যে সত্যকার সন্তোষই হচ্ছে পরম শান্তি। এই যে সন্তোষ, তাতে আপনি সাধু হন, গৃহী হন, যোগী হন, তপস্বী হন। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে শান্তি বোধ না করছি, ততক্ষণ পর্যন্ত সেই ত্যাগ, সেই বৈরাগ্য, সেই সংযমের কোনো দাম নেই। সবসময় সন্তোষ থাকতে হবে। হে ধর্মরাজ, জীবন, যৌবন, সৌন্দর্য, রত্নরাশি, ঐশ্বর্য এবং প্রিয় বস্তু ও বন্ধু সমাগণ, এসবই অনিত্য, এ ক্ষণিকের জন্য। আজ আপনার সঙ্গে বা যে সমস্ত বিষয়ী তাদের সঙ্গে, তাদের কাছে বিষয় আছে, প্রচুর অর্থ আছে, আত্মীয় বর্গেরা তাদের কাছে এসে মানে একেবারে আপনত্ব দেখাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যদি নির্ধন হয় তাহলে ওই আত্মীয় বর্গই তাকে ধীরে ধীরে পরিত্যাগ করবে আর তার কাছেই যাবে না। আর বুদ্ধিমান ব্যক্তি এসব কখনো চায় না। বুদ্ধিমান ব্যক্তি কি চাইবেন, যে আমি কিভাবে শ্রীহরিকে ভজন করব, সেই পরমেশ্বরের কিভাবে উপাসনা করব। আজ পর্যন্ত জগতে এমন কোনো ব্যক্তি দেখা যায়নি যিনি ধন সংগ্রহ করে সুখী হয়েছেন। সমস্ত শশাগড়ার পৃথিবীর যে সমস্ত রাজা ছিলেন, রাজন্যবর্গ ছিলেন, তারাও সেই মনের শান্তি কখনো পাননি। এইভাবে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের কথা মানে খুব অন্তকরণ দিয়ে মানে গ্রহণ করলাম, কিন্তু তথাপি যেমন সৎ ব্যক্তির গৃহে মানে সাধুর গৃহে হয়তো সে ত্যাগী, কিছু নেই, বনবাসী, কিন্তু তথাপি তার গৃহে কেউ গেলে একটু আসন থাকা উচিত, মানে তৃণের আসন, বসার স্থান, পানীয় জল আর এই মিষ্ট ভাষা, এই পাঁচটি জিনিস তো দিতেই হয়। তথাপি আমি আপনাদের এই যে আজ্ঞা আমি মেনে চলব। আরও বলতে বলতে তিনি বলছেন যে আমার পূর্বপুরুষগণ যেভাবে তারা করেছেন, তারাও তো সেই সমস্ত বিধিবিধান অনুযায়ী করেছেন, আপনারা তো আপনাদের দৈন্যক্তি প্রকাশ করলেন। তথাপি যেমন কুকুর, চণ্ডাল এবং পাখিদের জন্য কিছু খাবার দেওয়া উচিত, সে যদি ভিখারিও হয়, সে যদি সাধু ত্যাগী, একেবারে ত্যাগী সাধুও হয়, তথাপি সে ভিক্ষা করে যখন আনছে তার থেকে যৎকিঞ্চিত যেমন পশু পাখি, তারপরে গোমাতা অল্প অল্প করে দিতে হয়। আমাদের এই ব্রজেও প্রাচীন প্রথায় দেখতে গেলে দেখা যাচ্ছে যে গুরুদেবের কাছে হয়তো শিষ্য আছেন, তিনি হয়তো মাদুকুরি করে নিয়ে এসেছেন, তা গুরুদেব নিজ মুখে বলছেন যে তুমি এটা গাভীকে দাও, এটা পাখিকে দাও, এভাবে বলে দিতেন, তারপরে গুরুদেব নিতেন, তারপরে শিষ্য। এ তো আমরাও হয়তো জায়গায় জায়গাতে এই সমস্ত দৃশ্য নিজ চোখে দেখেছি। আর এগুলি বলি বৈশ্যদেব কর্ম করে এবং অন্যকে খাইয়ে যে খাওয়ায়, যে খায় সকলকে খাওয়ানোর পরে যে পরে যে ভোজন করে তাকে বলা হয়েছে অমৃত ভোজন। আর অতিথিকে প্রীতিপূর্ণ দৃষ্টিতে দেখা, আন্তরিকভাবে তার মঙ্গল কামনা করা, এবং সত্য ও মিষ্ট বাক্য বলা, নিজ হাতে তাকে সেবা করা, এগুলো তো উচিত। সাধুগণ বলছেন, না এ তো ঠিকই, কিন্তু আমাদের জন্য তোমাকে এত উদ্বেগ করতে হবে না, কারণ আমরাও তো সেই বনবাসী সাধুদের মতন জীবিকা নির্বাহ করি। আমরা সেজন্যই বলেছি তোমার কথাও শাস্ত্র যুক্তিযুক্ত। এবারে সংকল্প দ্বারা কামনা উৎপন্ন হয় এবং বিষয়াদির আকর্ষণ যথাবত বজিয়ে থাকে। জগতের চক্র মধ্যে মানে জন্মচক্র, যে ভগবানের যে কালচক্র বলা হয়েছে জায়গায় জায়গায়, তাই এই জন্মচক্র থেকে কেউ যদি মুক্তি পেতে চান সেই বুদ্ধিমানদের কথা শুনুন। তারা কি করেন? তারা সেই কর্ম কর্ম করো, শাস্ত্রে বলা হয়েছে কি, একটা খুব দামি কথা বলছেন এখানে, বলছেন কর্ম করো। আবার ওই একই শাস্ত্রে বলছেন না না, কর্মকে পরিত্যাগ করো। এই মহাভারতে বলছেন, গীতাতেও ওই একই কথা বলছে, মানে কর্ম করো, আবার বলছে না কর্মকে ত্যাগ করো। এ তো মানে শ্রেণীভেদ। তা ঠিক, এই দুটি কথাই বেদের আদেশ, মানে যুধিষ্ঠির মহারাজ বলেছেন কিনা তার খণ্ডন করছেন ঋষিগণ, দুটি বেদের আদেশ। তাই কর্মের আচরণকারীকে বেদের নির্দেশ মেনেই কর্ম করতে হবে, এবং কর্মকে ত্যাগ করাও বেদের নির্দেশ মনে করে তা ত্যাগ করতে হবে। তাই কর্ম করা এবং না করা, প্রবৃত্তি ও নিবৃত্তির আগ্রহ নিজ বুদ্ধির অহংকারে করা উচিত নয়, যা হচ্ছে প্রভুর ইচ্ছায় হচ্ছে। তাই ধর্মের আটটি পথ কি কি? ধর্মের আটটি পথ হচ্ছে যে যজ্ঞ, অধ্যয়ন, দান, তপস্যা, সত্য, ক্ষমা, ইন্দ্রিয় নিগ্রহ এবং নির্লোভতা, কোনো প্রকার লোভ থাকলে হবে না। তা যারা গতে বিজয় লাভ করতে চায় তাদের ঠিকভাবে এই নিয়ম পালন করা উচিত, যথা শুদ্ধ সংকল্প। সংকল্পটা হওয়া উচিত প্রত্যেকেরই, মানে সাধু বা যে কোনো গৃহী বা যে কোনো রাজা হোক না কেন, সংকল্প করতে হবে। কিন্তু সেই সংকল্পটার পূর্বে কি শব্দ লাগাচ্ছেন? শুদ্ধ সংকল্প, তার মধ্যে কোনো প্রকার কামনা বাসনা থাকবে না। সেই সংকল্পটা হবে, যারা সাধু তারা একমাত্র ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে সংকল্প, আর যারা গৃহী তারা অন্যের মঙ্গলার্থে বা নিজের মঙ্গলার্থে বা ভগবত প্রাপ্তিরূপ যে সংকল্প তা তিনি করবেন। আর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, ব্রহ্মচর্য, অহিংসা ব্রত, গুরুদেবের সেবা, ভোজন শুদ্ধি, এই ভোজনও শুদ্ধ হওয়া দরকার। আর কর্মফল পরিত্যাগ এবং চিত্ত নিরোধন, যে আমি কর্মও করব আর ধর্মও যাজন করব, এ দুটোর মধ্যে মানে অনেক তফাত আছে। তাই হে ধর্মরাজ, আপনিও এই নিয়ম ও তপস্যার দ্বারা এই রূপ সিদ্ধি লাভ করুন, যাতে ব্রাহ্মণদের ভজন পোষণের শক্তি লাভ হয়। এবারে জনমেজয় মহারাজ জিজ্ঞাসা করলেন যে তারপরে ধর্মরাজ যুধিষ্ঠির এই অমৃতমাখা সমস্ত উপদেশাবলী শ্রবণ করার পরে কি করলেন? বলছেন, হে রাজন, তিনি তার নিজ পুরোহিত মহাতেজস্বি সেই ঋষি ধৌম্যের কাছে গেলেন। ধৌম্যকে বললেন, ঠাকুর, বহু বেদ বেদজ্ঞ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার সঙ্গে বনে যাচ্ছেন, তা আমি তাদের আহার আদি ইত্যাদি কিছু না দিতে পারলে আমি তো আমার সেই পূর্বপুরুষগণকে অপমান করব। তারা সাধুদের না দিয়ে কখনো কিছু খায়নি, তা আমি কি করি বলুন তো? আপনি আমাকে একটা সৎ রাস্তা দেখিয়ে দেন। ঋষি ধৌম্য তিনি এই কথা শুনে কিছুক্ষণ তো ধ্যানমগ্ন হলেন, চক্ষু বন্ধ করে তিনি চিন্তা করলেন। চিন্তা করার পরে বলছেন, ধর্মরাজ, সৃষ্টির প্রারম্ভে যখন সকল প্রাণী ক্ষুধায় ব্যাকুল হয়েছিল, তখন ভগবান সূর্য তিনি দয়াপরবশ হয়ে তিনি তার কি করলেন, পিতার ন্যায় তার কিরণ রশ্মি দ্বারা এই পৃথিবীর রস আকর্ষণ করে, মানে সর্বপ্রথম সূর্যের উৎপত্তি যখন হয় তিনি এই পৃথিবীর রস আকর্ষণ করে আবার সেটাকে ছাড়তে থাকলেন। তাতে কি হলো, এই পৃথিবীতে বহু মানে অন্নজ মানে শস্যাদি তারা জন্ম হতে থাকলো, তার থেকে সকলে খেয়ে বেঁচেছিল। তা হে ধর্মরাজ, এই কথা বলার তাৎপর্য বা অভিপ্রায় হচ্ছে এই যে সূর্যের কৃপায় অন্ন উৎপন্ন হয়, তাই সূর্য সকল প্রাণীকে রক্ষা করেন, তিনি সকলের পিতা, অতএব তুমি ভগবান সূর্যের শরণ গ্রহণ করো, এবং তার কৃপা প্রসাদে ব্রাহ্মণদের পালন তুমি করতে পারবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে সেই সূর্যদেবের কৃপায়। তাই পুরোহিত ধম্ম ধর্মরাজকে সূর্যদেবের কথা বলতে বলতে বললেন যে দেখো এই সূর্যের 108টি নাম আছে। তার মধ্যে আমরা কতিপয় শ্রবণ করি, যেমন সূর্য, অর্যম্মা, ভগ, তষ্টা, পূষা, অর্ক, সবিতা, রবি, গভস্তিমান, অজ, কাল, মৃত্যু, ধাতা, প্রভাকর, পৃথ্বী, জল, তেজ, বায়ু, আকাশ, আকাশ স্বরূপ একসঙ্গে বলছেন, সোম, বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল, ইন্দ্র, বিবস্বান, দীপ্তাংশু, সূচি, সৌরী এবং সনৈশ্চর, ব্রহ্মা, এক নাম সূর্যের ব্রহ্মা আবার, আর বিষ্ণু, রুদ্র, স্পন্দ, যম, বৈদ্যুতগ্নি, জঠরাগ্নি, ঐন্ধন অগ্নি এবং তেজস্পতি, ধর্মধ্বজ ইত্যাদি ইত্যাদি 108টি নাম শ্রবণ করালে, যা এমনি শব্দকোষের ভিতরেও পাওয়া যায়। আর তার মধ্যে তার বিশেষ নাম হচ্ছে 12টি। তাই হে ধর্মরাজ, অমিত তেজস্বী এই কীর্তনযোগ্য ভগবান সূর্যের এই হলো 108টি নাম। স্বয়ং ব্রহ্মাজি এর বর্ণনা করেছেন, এর নামগুলি উচ্চারণ করে ভগবান সূর্যকে এইভাবে নমস্কার করতে হয়। এবার তিনি পূজনবিধি দেখাচ্ছেন, বলছেন সমস্ত দেবতা, পিতৃলোক এবং যক্ষ যার সেবা করেন, অসুর, রাক্ষস এবং সিদ্ধ যার বর্ণনা করেন, তপ্ত সোনা এবং অগ্নির ন্যায় যার কান্তি, সেই ভগবান ভাস্করকে আমি আমাদের হিতের জন্য প্রণাম করি। যে ব্যক্তি সূর্যোদয়ের সময় একাগ্র চিত্তে এটি পাঠ করেন, এই শ্লোকসমূহ, তাহলে তার স্ত্রী, পুত্র, ধনরত্ন রাশি পূর্ণ, জন্মস্মরণ, ধৈর্য এবং শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয়। আর যে ব্যক্তি পবিত্র হয়ে শুদ্ধ ও একাগ্র চিত্তে মনে মনে ভগবান সূর্যের এই স্তব পাঠ করেন, সে সমস্ত শোকাদি থেকে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। এইভাবে তিনি সূর্যের মহিমা বর্ণন করছেন আর বলছেন সেই সূর্যদেবী সকল প্রাণীর আত্মা ইত্যাদি ইত্যাদি বলতে বলতে বলছেন, তিনি 33 জন দেবতা, বিশ্বদেব প্রমুখ দেবতাগণ, উপেন্দ্র, মহেন্দ্র আপনার আরাধনা দ্বারাই সিদ্ধি লাভ করেছেন, স্তব স্তুতির বিধান বলছেন। বিদ্যাধর এবং কল্পবৃক্ষের পুষ্প দ্বারা আপনার পূজা করে নিজ মনোরথ সফল করেন, গুর্জক, পিতৃগণ, দেবতা, মনুষ্য সকলেই আপনার পূজা করে গৌরবান্বিত হন, অষ্টবসু এবং 49 মরুদগণ, 11 রুদ্র, সাধ্যগণ এবং বালকিল্য প্রমুখ সকলেই আপনার আরাধনা করেই শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এইভাবে তার স্তব স্তুতি করে তার তপস্যা করতে হবে, তুমি সেই সূর্যদেবের তপস্যা করো। এবারে তিনি মানে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কি করলেন, সেই ভগবান সূর্য নারায়ণের উপাসনা আরম্ভ করলেন, তপস্যা আরম্ভ করলেন। এবং তিনি যখন সেই ঋষি ধম্ম কর্তৃক যেভাবে তিনি যে সমস্ত প্রার্থনা আদির কথা বলেছেন, স্তব স্তুতির কথা বলেছেন, তৎসমুদায় তিনি কঠোরভাবে এবং সমস্ত ইন্দ্রিয় সংযমপূর্বক তিনি তা করতে থাকলেন। আর বলছেন হে অন্নপথে, আমি শ্রদ্ধা সহকারে সকলকে অন্নদান এবং আতিথ্য করতে চাই, আমি অন্ন কামনা করি, আপনি কৃপা করে আমার মনের বাসনা পূর্ণ করুন, আপনার চরণের আশ্রিত মাঠর, অরুণ, দণ্ড প্রভৃতি সকল অনুচরগণকে যারা বজ্র, বিদ্যুৎ আদির প্রবর্তক আমি প্রণাম করি, ক্ষুভা, মৈত্রী এবং অন্যান্য ভূতমাতাদেরও আমি প্রণাম করছি, আপনি এই শরণগতকে মানে এই শরণদাতাকে আপনি রক্ষা করুন। এবারে ধর্মরাজ যুধিষ্ঠির যখন সেই ভুবন ভাস্কর ভগবান অংশু মালিকে মানে সূর্যদেবকে স্তব স্তুতি করছেন, প্রার্থনা করছেন, দেখতে দেখতে তিনি অগ্নিতুল্য দেদীপ্যমান বিগ্রহ ধারণ করে তিনি তাকে দর্শন দিলেন, বল সূর্য নারায়ণ ভগবান কি জয়। এবারে সূর্য নারায়ণ ভগবান বলছেন হে যুধিষ্ঠির, আমি তোমার তপস্যায় এবং তোমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি, তাই তোমার মনের অভিলাষ পূর্ণ হোক, আমি 12 বছর ধরে তোমাকে অন্নদান করব, কেবল 12 বছরের জন্য, সারা জীবনের জন্য নয়। এই তাম্র নির্মিত যে পাত্র সেটি আমি তোমাকে প্রদান করছি, তুমি এতে যা কিছু রন্ধন করবে তা যদি কোটি কোটি লোক হয় তা শেষ হবে না। কিন্তু সেটা কতক্ষণ? দ্রৌপদী যতক্ষণ সেবা না করবে। দ্রৌপদী যদি সেবা করলো মানে প্রসাদ পেল, তাহলে কিন্তু ওই পাত্র সাধারণ মতো হয়ে যাবে। দ্রৌপদী যতক্ষণ প্রসাদ না পাচ্ছে ততক্ষণ যত মূর্তি হোক না কেন, সে যদি সারা পৃথিবীর লোক হয় তথাপি তোমার এর থেকে মানে অন্নাদি শেষ হবে না। এই এতটুকু তাম্রের একটি পাত্র দিলেন হাঁড়ির মতন। তারপরে তিনি বললেন যে আমি 12 বৎসর পর্যন্ত তোমাকে এই যে মানে অক্ষয় পাত্র বলা হয়েছে, অক্ষয় পাত্র আমি দিলাম তা 12 বৎসরের জন্য। 12 বৎসর পরে কিন্তু আর এ কাজ করবে না, মানে 12 বৎসরের জন্যই দেওয়া হলো, মানে দিক নির্ণয় মানে সময় নির্ণয় করা হলো, মানে কি কেবল 12 বৎসরের জন্য। এবারে বাসনা পূরণ করলেন, করার পরে তিনি ভগবান সূর্যদেবকে পুনঃ তব স্তুতি দণ্ডবাদ প্রণাম করলেন। দেখতে দেখতে ভগবান সূর্যনারায়ণের যে মানে বিগ্রহ ধারণ করেছিলেন তিনি অদর্শন হয়ে গেলেন। বল সূর্যনারায়ণ ভগবান কি জয়। তারপরে তিনি এসেই সর্বপ্রথম ধম্মের চরণ বন্দনা করলেন, দণ্ডবাদ প্রণাম করলেন, আর বললেন যে প্রভু আপনার কৃপায় আপনার ইচ্ছাতেই আপনার অনুকম্পায় আমি সূর্যনারায়ণের থেকে মানে এই বর পেয়েছি বা এই পাত্র অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছে। তারপরে দ্রৌপদী তাতে রন্ধন করলেন, অলৌকিক, সমস্ত ঋষিবৃন্দ হাজার হাজার মানে গণনা করা হয়নি, সমস্ত ব্রাহ্মণদের সেবা করালেন। তারপরে পাণ্ডবগণ পেলেন, তারপরে দেখলেন আর কেউ পাওয়ার নেই, তখন মহারানী দ্রৌপদী তিনি তখন সেবা করে সেটাকে ধুয়ে রেখে দিলেন। দ্রৌপদীর সেবা হয়ে গেলে, প্রসাদ পাওয়া হয়ে গেলে আর কিন্তু কাজ করবে না। এইভাবে সেই বনপ্রদেশে মহারাজ যুধিষ্ঠির সমস্ত অতিথিগণকে মানে যে সমস্ত সাধু মুনি ঋষিগণ জানতেন যে পঞ্চপাণ্ডব আজ বনবাসী হয়েছে, বড় বড় তেজস্বী ত্রিকালজ্ঞ মুনিগণ পর্যন্ত তাদের দর্শনের জন্য আসতেন, তা কাউকে পেতেন না, আর দ্রৌপদী সকলের শেষে প্রসাদ পেতেন। তাহলে দেখুন কেমন তারা সাধু সেবা সাধু পরায়ণ ছিল তারা। দ্রৌপদী সেই সন্ধ্যার দিকে প্রসাদ পেত, যদি কেউ কোনো মহাত্মা আসে আমরা সেবা করতে পারবো, এই মনোভাব সকলের শেষে তিনি প্রসাদ পেতেন। হে জনমেজয়, অপরদিকে পাণ্ডবগণ বনপ্রদেশে গেলে রাজ্যে একেবারে চতুর্দিকে প্রজাগণ তাদেরকে মানে ছিছি করতে থাকে, তাদের কেউ সম্মানও করতে চায় না। এই সমস্ত দেখে শুনে ধৃতরাষ্ট্র দেখছে তো আমাদের, আমরা এখন সম্রাট, তাদের হারিয়েছি মানে তারাই সম্রাট, কিন্তু আমাদের তো কেউ সম্মান করে না, আমাদের তো কেউ দান দেয় না, এখন কি করা যাবে? সকলে ঘৃণার চোখে দেখে তাদের, অন্ধ ধৃতরাষ্ট্র, তারপরে এই দুষ্ট দুর্যোধন, তারপরে দুরাত্মা শকুনি, এগুলোকে লোকে শুধু থুতু দিত না এতটুক পর্যন্ত, বাকি যা ইচ্ছা তাই বলত। পাণ্ডবগণ তাদের প্রাণ, তাই পাণ্ডবগণকে ওইভাবে লাঞ্ছিত করে দ্রৌপদীকে সেই সভা মধ্যে বিবস্ত্র করা তারা কোনো প্রকারেই মনের থেকে কোনো দিনই মেনে নিতে পারল না। তাই অন্ধ ধৃতরাষ্ট্র তার কিন্তু মাঝে মধ্যেই বুদ্ধি পরিবর্তন হয়, কিন্তু একেবারে শয়তানি বুদ্ধি। এবারে কি করলো, সে বিদুরকে ডাক, বিপদে পড়লে বিদুরকে ডাকে, আর বিদুর তো কাউকে ছেড়ে কথা বলার লোক নন, তা তিনি এই সমস্ত দেখে বিদুরকে ডাকলেন। বলছেন বিদুর কি করা যায় বলো তো, তুমি আমার উপযুক্ত মন্ত্রী, তুমি আমার ভাই, তা তুমি বলো তো কি করা যায়। এবার দেখুন কেমন কথা বলছে, বলছেন আমি বলবো কি, আমি তো আগের থেকেই বলেই আসছি, আপনার এখনো সময় আছে, আপনি যুদ্ধের মধ্যে যেন না, আপনি যা করতে চাইছেন তা তো যুদ্ধ অনিবার্য, আর যুদ্ধ হলে আপনার যে কতগুলো কুলাঙ্গার আছে এগুলো সব তো মরেই যাবে, ধ্বংস হবে সব, আর সেই সঙ্গে আপনি দেখবেন সমস্ত বিধবারা চতুর্দিকে রোদন করছে, আপনি এখনো যদি তাদের মঙ্গল চান তাহলে এই অধর্মর পথকে ছেড়ে দিয়ে আপনি তাদের সঙ্গে সন্ধি স্থাপনা করুন, আর আপনি তাদেরকে গিয়ে নিজে যান, আর এই দুষ্ট দুর্যোধনকে নিয়ে যান, গিয়ে তাদের হাতে পায়ে ধরে আপনি তাদের নিয়ে আসুন। এইভাবে বলছে, মানে বিদুর কখনোই চান না যে সেই ভয়ঙ্কর সংগ্রাম হোক। আর তাদেরকে এখানে এনে আপনার যে রাজ্য তাকে সমর্পণ করুন, আর সমস্ত রাজন্যবর্গকে ডেকে আপনি তাদের সম্মুখে এই যে দুর্যোধন, দুঃশাসন আদি যে অন্যায় কার্য করেছে তাদেরকে ক্ষমা চাইতে বলুন সর্বসমক্ষে। আর তা যদি সে না শোনে তাহলে আপনার এটাই মঙ্গল, আপনি মহারাজ যুধিষ্ঠিরকে রাজ্য দিয়ে দিন, তাকে সম্রাট করে দিন, আর তাকে বন্দি করে আপনি কারাগারে ফেলে দিন এই দুর্যোধনকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্ধের আবার বুদ্ধি বিভ্রাট হয়েছে, বলছেন ওহো বিদুর, তুমি তো আমার পুত্রগণের মঙ্গল চাও না, সবসময় পাণ্ডব আর পাণ্ডব করতে থাকো, যাও, তোমাকে আমি এই মুহূর্তে ত্যাগ করলাম, তুমি থাকলে থাকো না হলে যাও। বিদুর স্পষ্টবাদী, এত স্পষ্টবাদী মহাভারতের বুকে আর দ্বিতীয় কোনো কেউ ছিলেন না। বিদুর সঙ্গে সঙ্গে, দেরি নেই, একদম বিলম্ব নেই, সঙ্গে সঙ্গে বললেন, কিছু বললেনই না, উঠে চলে গেলেন। গিয়ে পাণ্ডবগণ তখন কাম্যক বনের দিকে আসছে। কাম্যকবন মানে পণ্ডিতজি আমাদের কাম্যবন তো, হ্যাঁ কাম্যকবন মানে কাম্যবন, আমাদের এই কাম্যবনের দিকে আসছেন। এবারে কাম্যবনের দিকে যখন আসছেন সে সময় অতি দ্রুতগামী রথে করে এই বিদুর মহাত্মা তিনি তাদের কাছে আসলেন। সকলে মানে হকচকিয়ে গেলেন, তারা বনপ্রদেশে বনে বনে বিচরণ করছেন, তখন তো সব বনই, এ তো আমরা এখন যা দেখছি আমাদের গোস্বামী বর্গেরাই এর সব মানে খুঁজে বের করেছেন, কোথায় কি, কোনটা কাম্যবন, কোনটা বৃন্দাবন, কোনটা গোবর্ধন, কোনটা যমুনা পুলিন, এ তো আমাদের গোস্বামীগণ বের করেছেন, কিন্তু এটা তো আরো অনেক পূর্বের চতুর্দিকে জঙ্গল। পাণ্ডবগণ মহারাজ যখন মহাত্মা বিদুর আসছেন, মহারাজ মহারাজ যুধিষ্ঠির আদি তারা সকলে উঠে দাঁড়িয়ে স্বাগত জানালেন, তারপরে বসার আসন দেওয়ার পরে একটু বিশ্রাম দিলেন, প্রসাদ আদি পাওয়ার পরে আবার যখন বিশ্রাম করে উঠলেন তখন জিজ্ঞাসা করছেন, বিদুর কাকা আপনি এসেছেন আমাদের পরম সৌভাগ্য, তা বলুন আপনার কি অভিপ্রায়। তখন সেই অন্ধ ধৃতরাষ্ট্রের যে দুর্ব্যবহার, তাকে যে ত্যাগ করেছে সেই কথাটা তিনি বললেন বিস্তারিতভাবে। আর অপরদিকে ওই যে কানার, সে কিন্তু আর কেউ নেই কিন্তু সম্বল, সেই বিদুরই। সে তখন আবার চিন্তা করছে কি যে এই বিদুর, সে মহা তার বিশাল প্রভাব, সে সন্ধি স্থাপনা করতে পারে মানে বন্ধুত্ব করতে পারে, আবার দরকার হলে যুদ্ধও করাতে পারে, মানে সেই নারদের মতন সব গুণ রয়েছে, আবার কিভাবে তাদের মানে সব সঙ্গ সংগঠন করতে হবে তাও বলে দেওয়ার মতো শক্তি রয়েছে, অতএব এই বিদুর গিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। এই চিন্তা করতে করতে মানে ওই যে দুষ্ট প্রবৃত্তির চিন্তা করতে করতে সে অচেতন হয়ে পড়ে গেছে। আবার যখন খানিকক্ষণ পরে চেতন ফিরেছে, সে উঠে সঞ্জয়কে বলছে, সঞ্জয় তুমি এখনই যাও, আমি সেই বিদুরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, মুখে একরকম ভেতরে আর একরকম, তা তুমি যাও সেই বিদুরকে গিয়ে বলো যে আমি তার বিরহে পাগল হয়ে গেছি, অচেতন হয়ে গেছি, তুমি আমার আজ্ঞাকে মেনে এখনই চলে এসো। সঞ্জয় বললেন যে হে রাজন, আমি আপনার আদেশকে শিরোধার্য করে আমিও চললাম সেই কাম্যবনের দিকে। সেই কাম্যবনে যখন এসে তিনিও সঞ্জয় এসে পৌঁছেছেন দ্রুতগামী রথে করে, তখন দেখছেন যে সমস্ত পাণ্ডবগণ তারা ভিখারির বেশে বা সাধুর বেশে মৃগচর্ম পরিহিত, তাদের মানে দেখে তিনি দূরের থেকে চিনতে পারলেন, আর সঙ্গে রয়েছেন মহাত্মা বিদুর। তার আসার কারণ জিজ্ঞাসা করলেন আর বললেন যে মহারাজের এই এই পরিস্থিতি আপনাকে তিনি এখনই স্মরণ করেছেন। এবারে পাণ্ডবদের থেকে তা বিদায় নিয়ে তিনি ঠিক তাই করলেন। আর মহাত্মা বিদুর সঞ্জয়ের কথা শুনে তো যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তিনি পরম ধার্মিক তো, তাই তিনি চললেন। আর এইভাবে সমস্ত পাণ্ডবদের তিনি বললেন যে দেখো, তোমাদের কেউ কখনো বিনষ্ট করতে পারবে না, তোমাদের এই যে একসঙ্গে একত্রিতভাবে যে তোমরা পাঁচ ভাই আছো এটা যেন বুঝিয়ে থাকে। সেটা বলতে গিয়ে তিনি একটা দুটো সিদ্ধান্ত দিলেন ছোটো মোটো। এক, মুখ্য হচ্ছে যে তোমরা কখনোই যেন পৃথক হবে না। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, বিদুর কাকা আমরা আপনার এই কথাকে মানে যথাযোগ্য পালন করব। আর অপরদিকে হে জন্মে জয় সেই দুরাত্মা দুর্যোধন যখন জানতে পারল যে তার অন্ধ পিতা সে বিদুরকে ত্যাগ করে আবার আনিয়ে নেবে, তখন সে তারা করল কি, সঙ্গে সঙ্গে দুঃশাসন দুর্যোধন শকুনি তারা কর্ণের সঙ্গে পরামর্শ করল, বলছেন কি করা যায় তুমি বলো। তা কর্ণ বলছে দেখো, আর দুর্যোধন তার আগে বলছে যে এখন তো বিদুরকে ডেকে আনা মানে তো বিদুর যা বলবে এখন আমার অন্ধ পিতা তাই শুনবে, আর সে তো বলবে পাণ্ডবদের নিয়ে এসো, সেই মাঝখানে সব হেরে গেলেও তার সব কিছু ফিরিয়ে দিয়েছিল এই বিদুরের যুক্তিতে, যে আপনি যদি বাঁচতে চান এই দ্রৌপদীর সেই ক্রোধরূপ অভিশাপ থেকে তাহলে আপনি সর্বস্ব ফিরিয়ে দেন, তাই এবারও তাই করবে। তো বলছেন তাদের মধ্যে কথাবার্তা হওয়ার আগে কর্ণ বলছে যে আমরা গিয়ে, তারা তো এখন অসহায় যুদ্ধের জন্য প্রস্তুত নয়, আমরা গিয়ে তাদের উপরে আক্রমণ করি এবং সকলকে হত্যা করে দিই। এবার সকলে রথে করে তৈরি চলে যাচ্ছে, যখন রথে করে চলে যাচ্ছে একদম তৈরি মানে পাণ্ডবগণকে তারা মেরে দেবে, সেমত অবস্থায় বেদব্যাস এসে উপস্থিত হলেন, বলো বেদব্যাস ভগবান কি যায়। তা বেদব্যাস তিনি অন্তর্দৃষ্টি দ্বারা তিনি দেখলেন তাদের মনের অভিপ্রায় কি, তিনি জেনে গেলেন, বলছেন হে দুর্যোধন, পুত্র দুর্যোধন, তুমি যা করতে যাচ্ছ এ কখনো করো না, তোমরা মনে করছো সেই পাণ্ডবকে তোমরা মেরে ফেলবে, অত সহজ নয়, তোমরা গেলে ধ্বংস হয়ে যাবে। তাই এই দুর্যোধন মহাত্মা বেদব্যাসের পরিচয় জানেন, তিনি তার প্রভাব জানেন, তার বাক্য যে এদিক সেদিক হয় না তাও জানেন, সেই ভয়ে আর গেলেন। এবারে তিনি ধৃতরাষ্ট্রের কাছে গেলেন, ধৃতরাষ্ট্র তো খুব খুশি, একটু বিশ্রামের পরে জিজ্ঞাসা করছেন হে মহাত্মন, আপনার আসার যদি কোনো কারণ থাকে তাহলে আপনি কৃপা করে বলতে পারেন এই অবসর সময়। তো বলছেন কি আর বলবো, তুমি যে পথে পা দিয়েছো এটা ভালো পথ নয়, এখনো যদি তুমি চাও, মানে অনেক কথা ধীরে ধীরে বলতে বলতে আমি সারাংশ বলছি, যে এখনো যদি চাও তাহলে এই পাণ্ডবগণের সঙ্গে সন্ধিই করো। তখন আবার অন্ধের বুদ্ধি কিন্তু একটু পরিবর্তন হয়েছে, বলছে না না এ তো ঠিক কথা, মহাত্মা বিদুর পিতামহ ভীষ্মদেব দ্রোণাচার্য কৃপাচার্য আদি আদি যে সমস্ত সৎ ব্যক্তিরা তারাও আমাকে এই কথা বলেছেন, তা আপনি একটু দুর্যোধনকে বলে যান। তা দুর্যোধনকে ডাকালো, দুর্যোধনকে বললেন পুত্র দুর্যোধন, তুমি এক কাজ করো, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো, কিন্তু তাতে কিছু বলে না, সে মৌন, কিছুই বলতে রাজি না। এবারে তিনি যখন বেদব্যাস ভগবান তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখন বলছেন ঠিক আছে মৈত্রেয় ঋষি আসবেন, মৈত্রেয় ঋষি আসলে তিনি আপনার পুত্রকে বোঝাবেন, তবে জেনে রেখো রাজা, হে রাজন জেনে রেখো, তার কথায় যদি কিছু উলট পালট হয় তাহলে কিন্তু অভিশাপ দিবে, সাবধান। এবারে এই যখন এই কথা বলেছে অভিশাপ দেবে, এই অভিশাপের ভয়টা করত, তখন এই যে সব দুষ্ট পুত্রগণ এক জায়গায় হয়েছে আর সেখানে রয়েছে এই অন্ধ ধৃতরাষ্ট্র, যে কখন আস, দেখতে দেখতে সেখানে মৈত্রেয় ঋষি আসলেন, বল মৈত্রেয় ঋষি কি জয়। এবারে মহর্ষি মৈত্রেয়কে আদর সম্মান পূজা আদি করে মানে একটু প্রসাদের ব্যবস্থা করে একটু বিশ্রাম করলেন, তারপরে আবার সভা আরম্ভ। অন্ধ ধৃতরাষ্ট্র হাত জোড় করে, সে তো বুঝেই গেছে যে বেদব্যাস বলে গেছে যে একটু কথা এদিক সেদিক হলেই অভিশাপ দেবে, তা সে নাটক তো ভালোই জানে, সে নাটকীয় কায়দায় সে তখন বলছে যে হে ঋষিবর, আপনি এসেছেন আমাদের এই রাজ্যে কৃপা করতে, তা আপনি বলুন। তা বলছেন দেখো, আমি মানে এই পৃথিবী পর্যটন করতে করতে অকস্মাৎ কাম্যকবনে গিয়ে উপস্থিত হলাম, সেখানে পাণ্ডবগণের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, এবং আপনারা যে তাদের সঙ্গে অবৈধভাবে দ্রুত ক্রীড়া করে তাদের পরাজিত করেছেন, অসম্মানিত করেছেন, পুনরায় সেই দ্রুত ক্রীড়া করে তাদের সমস্ত রাজ্যাদি হরণ করেছেন, এ ভারী অন্যায়। খুব স্বাভাবিকভাবে বলছে এ ভারী অন্যায়, এমন করা উচিত হয়নি, এখনো সময় আছে সন্ধি করো। সকলে সন্ধির কথা বলছেন, কেউ চাইছে না যে সেই ভয়ঙ্কর যুদ্ধ হোক, কারণ তিনি আবার বলছেন যে তাদের সঙ্গে যুদ্ধ করা মানে সেই কাল সর্পকে নিজের গলায় জড়ানো, আর তাদের সঙ্গে সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র রয়েছেন, রাজা দ্রুপদ এবং অন্যান্য সব মহারথী, তাদেরকে দেখে দেবতাগণ পর্যন্ত পিছিয়ে যায়। আর ভগবান যাদের সঙ্গে থাকেন তাদেরকে কেউ কখনো কিছু করতে পারে না। সে কৃমির মতন বলশালী অসুরকে এই ভীমসেন একেবারে সাধারণভাবে মেরে দিল। তা সেই কৃমির মতন অসুরকে মারার জন্য দেবতারা পর্যন্ত তার সমকক্ষ ছিল না, আর এই বলশালী ভীম তাকে কথা বলতে বলতেই মেরে দিল। সাবধান, সেই যুদ্ধে যাবেন না। দুর্যোধনের দিকে তাকিয়ে বলছে, হে দুর্যোধন, তুমি তাদের সঙ্গে সন্ধি করো, এবং শুধু সন্ধিই নয়, তারা তো ধর্মকে পালন করে, ধর্মকে কখনো অমর্যাদা করে না। তা তারা, তুমি যদি যাও তাদের কাছে, তথাপি তারা তাদের যে 12 বৎসর মানে 13 বৎসর অজ্ঞাতবাস নিয়ে, তারা সেই 13 বৎসর ভোগ করে, মানে দুঃখ ভোগ করেই তারপরে হয়তো রাজ্য নিতে রাজি হবে। এ না, তুমি গেলে আর বললো চলো রাজ্য দিয়ে দেবো নেবো, তা নেবে না, তারা ধর্মকে কখনো অবহেলা করে না। তা তুমি যদি এখনো বাঁচতে চাও তাহলে তুমিও গিয়ে সেই পাণ্ডবদের সঙ্গে থাকো আর তাদের সেবা করো। এই দুর্যোধন দুষ্ট তো মনে করছে এই বুড়ো কোথার থেকে এসে কি বলছে কি জানি। তখন তাচ্ছিল্যমূলকভাবে একটা পায়ের উপরে একটা পা এরকম ভাবে রেখে এক পা দিয়ে মাটি খুঁড়ছে, মানে রাজধানীতে মাটি খোঁড়ার মতো অবস্থা, আর এক পায়ে তাল দিচ্ছে মানে চর দিচ্ছে, মানে কোনো ব্যাপারই নেই, বুড়ো যা বলছে বলুক না। কিন্তু ত্রিকালজ্ঞ মুনি মৈত্রেয় ঋষি, যিনি ভগবানের সম্মুখে থেকে সাক্ষাৎ সমস্ত কিছু প্রাপ্ত হয়েছিলেন, যে তত্ত্বকথা কেবলমাত্র উদ্ধব আর মৈত্রেয় ঋষি আর কেউ না, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র বসে বলেছেন। ভাগবতে 11 স্কন্ধে আমরা পরিষ্কারভাবে দেখবেন সেখানে উদ্ধব আর মৈত্রেয় ঋষিকে এই কথা বলেছিলেন। আর মৈত্রেয় ঋষিকে বলেছিলেন, হে মৈত্রেয় ঋষি, হে মৈত্রেয়, তুমি এই সমস্ত তত্ত্বকথা বিদুরকে বলো। তাই এই তিনজন ব্যক্তি মহান, শুধু মহান না, মানে একেবারে সুমহান। তাই সেই মৈত্রেয় ঋষি কি সেসব চালাকি তিনি বুঝতে পারেন না। তিনি বলছেন যে, ওহে কুলাঙ্গার, তুমি আজ আমার কথাকেও অবহেলা করছো, এক পা দিয়ে মাটি কুটছো, আরেক পা দিয়ে মানে থাপ্পড় মেরে মেরে মানে তাল দিচ্ছ, আমার কথায় তাল দিচ্ছ তুমি, যাও, তুমি যেভাবে এই যে উরু দেখিয়ে বসে আছো, এই সেই মহাযুদ্ধ তো হবেই হবে, আর সেই সঙ্গে ভীমসেন তোমার এই উরুকে মানে গুড়িয়ে দেবে। এবারে কানা তো পুত্র মোহ সাংঘাতিক আছে, অন্ধ ধৃতরাষ্ট্র ঋষির চরণে পড়ল, বলছে না না আপনি এই সাপ ফিরিয়ে নিন। বলছে না না, তা কি করে সম্ভব, ঠিক আছে, তুমি যখন আমার কাছে এত মিনতি করছো তাহলে তুমি এক কাজ করো, যদি এই যুদ্ধ না হয় তাহলে ওর উরুও ভাঙবে না ভীমসেন, আমি বলে গেলাম। আর মৈত্রেয় ঋষি জানে যে এই যে দুষ্ট, আমি বলছি তাই শুনছে না, আর এ অন্য কারো কথা শুনবেই না, বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে মৈত্রেয় ঋষি চলে গেলেন। এবারে ওই মৈত্রেয় ঋষি বলছেন যে এই ভীমসেনকে যাতা মনে করে না, সে সেই যে মানে ভয়ঙ্কর কৃমির নামক যে অসুর তাকে বধ করেছে, অন্ধ কেমন বুদ্ধিসম্পন্ন ওই কথাটা মাথায় রেখেছে, কৃমির কি জিনিস। তখন বিদুরকে বলছে, মুনি তো চলে গেলেন, ঋষি মৈত্রেয়, এবারে বিদুরকে জিজ্ঞাসা করছেন, বিদুর, এই যে মৈত্রেয় ঋষি তিনি বললেন যে ভীমসেন তিনি সেই কৃমিরকে বধ করেছে, সে কেমন অসুর, মানে তার চিন্তা বেঁধে গেছে, সেই কৃমির অসুরকে সে তো সাধারণ না, দেবতারা পর্যন্ত মারতে পারেনি তাকে, আর তাকে ভীমসেন মেরেছে, তাহলে বিষয়টা জানা যাক। তাহলে অত বড় দৈত্যকে যদি বধ করতে পারে তাহলে আমাদের পুত্রদের যে চাটনি বানাবে এ তো আমি বুঝতেই পারছি, তা বিষয়টা ভালো করে শুনি। সে বিষয়টা শুনতে চাইছে কি জন্য, যে আনন্দে না, সে জানতে চাইছে আমাদের পুত্রদের সঙ্গে তার কিভাবে সংঘর্ষটা হতে পারে। তা বিদুর তো, বিদুরের থেকে তো বুদ্ধিসম্পন্ন কেউ নেই, বিদুর তো বুঝে গেলেন, বিদুর কখনো মিথ্যা বলেন না, কখনো কোনো কথা বাড়িয়ে বলেন না, তিনি বলছেন যে হে রাজন, এই পাণ্ডবগণ যখন আমাদের এখান থেকে লাঞ্ছিত হয়ে চলেছিল, তারা দুঃখিত হয়ে দিন আর রাত 24 ঘন্টা এই প্রকার 3 দিন তারা একইভাবে হেঁটে গেল, একইভাবে, তাদের মধ্যে কোনো বিরাম নেই, মনের দুঃখে মনে কষ্টে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেই সমস্ত বেদনা বুকে নিয়ে চিন্তা করতে করতে 3 দিন আর 3টি রাত্র তারা বেরিয়ে গেল। যেতে যেতে হঠাৎ সন্ধ্যাকাল এসে উপস্থিত হলো। দেখতে দেখতে তাদের সামনে, যখন কাম্যবনের দিকে যাচ্ছেন, সেই সময়ের কথা বলছে, কাম্যবনের কাছাকাছি যখন পৌঁছেছেন, তখন সেই ভয়ঙ্কর সেই কিরমির নামক যে রাক্ষস, সে তাদের রাস্তাকে আটক করলো, আটকে দিল। সেই রাস্তা যখন রুদ্ধ করলো, তার হাতে বিশাল এক জ্বলন্ত কাষ্ঠ, বিশাল মানে মশাল, সেই আগুনটা এইরকম জ্বলছে, সেই আগুন দিয়ে এই পৃথিবী পুড়িয়ে ফেলা যাবে এইরকম। এবং তার চোখগুলো একেবারে লাল টকবক টকবক করছে, আর সে তার ভয়ঙ্কর করালো দাঁত আর মাথার সমস্ত চুল, তার থেকে যেন বৈদ্যুতিক জ্যোতি বেরোচ্ছে, আর সে কখনো নানা রূপ ধারণ করছে। আর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে, আর সে যখন গর্জন করছে, তা মনে হয় যেন চতুর্দিকে মানে মেঘ গর্জন করছে, আর চতুর্দিকে ঝড় ওঠা আরম্ভ হয়ে গেল, আর চতুর্দিকে ধুলা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। দ্রৌপদী সেই তাকে দেখে সেখানে অচেতন হয়ে গেল। আর ঋষি ধৌম্যকে গিয়ে মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে পুরোহিত প্রবর, এখন কি করণীয়? ধৌম্য ঋষি কি করলেন, বারবার সে রূপ পরিবর্তন করছিল, সে মন্ত্রপুত জল তার দিকে যখন ছিটিয়ে দিল, তার মায়াটা বিনষ্ট হলো। কিন্তু সে যে অসুর, সে যে বিশাল শরীর, সে তখন কি করলো, ভীমসেনের দিকে আক্রমণ করতে যাচ্ছে। আর ভীমসেন বলছে যে, কে হে তুমি? তা বলছেন, তুমি যে সেই মানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এক চক্রা গ্রামে যে বকাসুরকে বধ করেছিলে, আমি তার ভাই, আমি কিরমির। আর তুমি হিড়িম্বকে যে বধ করেছিলে, সেই হিড়িম্ব আমার বন্ধু, আমার মিত্র, তাই আমি প্রতিশোধ নিতে এসেছি, আজ তোমাকে আমি শেষ করে ফেলবো। এবারে তো আরম্ভ হয়ে গেল দঙ্গল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, একে অপরের প্রতি মানে আক্রমণ করতে যাচ্ছে। এবারে সেই যে জ্বলন্ত বিশাল মশালটা ছিল, সেটা ভীমসেনকে দিয়ে মানে গায়ের দিকে দিতে যাচ্ছে। এবার ভীমসেন সেই যে তার দণ্ডটি ছিল দণ্ড কাষ্ঠ, তার উপরে পা দিয়ে তার গলাটা ধরে তাকে খানিক দূর ছুঁড়ে দিল, মশালটা ছাড়িয়ে দিল। সেই মশাল আগুন থেকে আর কি বাঁচা যায়, যতই বীর হোক, মশালটা আগে ছাড়িয়ে দিল। এবারে সে বিশাল এক বৃক্ষ দেখলো, দেখার পূর্বে সে কোমরটা টাইট করে বাঁধলো, বাঁধার পরে সেই বৃক্ষটা, সে তো বিশাল শরীর ভীমের, সেই বৃক্ষের সমস্ত পাতাগুলো সে ফেলে দিল। এবারে সে এমনভাবে পেঁচ দিয়ে হাত দিয়ে ধরে সেই বৃক্ষটাকে তুলে তার উপরে মারল, এবারে সেও বৃক্ষ তুলে মারল। এইভাবে একে অপরের মধ্যে বৃক্ষ তুলতে তুলতে সেই বনের অর্ধেক বৃক্ষ তো শেষ, আর বুলডোজারের আর প্রয়োজন নেই, বন সব প্রায় শেষ হয়ে গেছে। এবারে মানে ভীমসেন তাকে মারতে যাচ্ছে, কিন্তু সেও মহাপরাক্রমশালী অসুর। এবারে দেখতে দেখতে ভীমসেন তাকে কি করলো, কোনো মতে তার গলাটা ধরে তাকে কোনো প্রকারের মাটিতে চেপে ধরল, মাটিতে চেপে ধরে কোনো মতে তার গলার উপরে পাটা দিয়ে, এবার ভীমসেন পা দিতে পারলে এবার সব শেষ, এবার পা দিয়ে তাকে চেপে ধরে মানে সমস্ত শক্তি প্রয়োগ করে তার মুখ থেকে গলগল গলগল করে রক্তের ধারা বইল নদীর মতো। তারপরে সে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। বল ভীমচন্দ্র মহাবলী কি জয়। এবারে অন্ধ ধৃতরাষ্ট্র তখন কাঁপছে, বলছেন, তাহলে আমাদের পুত্র যদিও পা দিয়ে চেপে ধরে গলা দিয়ে মুখ দিয়ে রক্ত তুলবে, এ তো বোঝা যাচ্ছে। তখন সে আর কিছু বলে না, সে চুপ হয়ে গেছে। সে বলছে, তাহলে কি যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই যুদ্ধের সময় হবে, এ তো বোঝা যাচ্ছে। অন্ধ ধৃতরাষ্ট্র দেখতে তো পায় না, তাও তো চোখের পলক তো পড়েই, চোখগুলো পলক ফেলে খানিকক্ষণ চিন্তা করছে, এ তো ভয়ঙ্কর এই ভীম। আর যুধিষ্ঠির আর বিদুর মহাত্মা বিদুর বলছেন যে, হে রাজন, এই ভীমকে সাধারণ মনে করবেন না, তার 10,000 হাতির যে বল ছিল জরাসন্ধের গায়ে, তাকে পর্যন্ত সে বধ করেছিল, তাহলে সে কি না করতে পারে আপনি ভেবে দেখুন। এবার অন্ধ ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে, তাহলে এ তো মহাপরাক্রমশালী, এ যদি এত শক্তিশালী না হতো, তাহলে বোধ হয় আমি যা যা মানে ছল চাতুরি মানে যে সমস্ত দুষ্টমি বুদ্ধি আমি চালিয়ে যাচ্ছি তা চালিয়ে যেতে পারতাম। কিন্তু এই ভীম তার সমস্ত ভাইদের মধ্যে মহাবলী, সে যে কি করবে এই চিন্তা করে করে অন্ধ ধৃতরাষ্ট্র বারবার চুলগুলোকে টেনে ধরে আর মাথায় চুলকায়, যেমন মাথায় উকুন হলে যেমন হয় এইরকম। এইভাবে সে চিন্তা করতে করতে তার মানে অবস্থা খারাপ। আর বিদুর তখন বলছেন সে যে রাক্ষস মারা গেল তার এত রুধির সে আর বলার কথা না। আর ভীমসেন যখন তার গলায় পাটা দিয়ে চেপে ধরলো তার চোখগুলো বাইরে বেরিয়ে আসলো। আর দেখতে দেখতে ধৃতরাষ্ট্রের এই সমস্ত পরাক্রম শুনে সে ধৃতরাষ্ট্র চোখও বাইরে আসার মতো অবস্থা। এবারে ধৃতরাষ্ট্র বলছে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি। তখন মহাত্মা বিদুর তো বুঝতে পেরেছে ভাব, তখন বলছে আসি না, এই এখন বৃদ্ধের মনে মনে 90 মনে হচ্ছে, এই রকম অবস্থা। এবারে ধীরে ধীরে ধৃতরাষ্ট্র উঠে চলে গেলেন, বিদুরও ধীরে ধীরে নিজের ভবনের দিকে চলে গেলেন। অর্ধকাল দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই যাওয়া হলো। আগামী দিন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আসবেন এই কাম্যবনে, তিনি তাদের সঙ্গে এসে দেখা করবেন এবং তাদের সঙ্গে যে সমস্ত কথা আলোচনা হবে তা আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আবার ঠিক এই সময়ে আস্বাদন করব। অতএব অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।